প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল, প্রচেষ্টা করি রই সফল।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا حَبِيبَ اللَّهِ الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا نَبِيَّ اللَّهِ وَعَلَى آلِكَ وَأَصْحَابِكَ يَا نُورَ اللَّهِ। প্রিয় দর্শক, প্রচেষ্টাকারীর এই সফলকাম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমে দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী নূরে মুজাসসাম সাহেবানী আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়বে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগারদেরকে যে সুপারিশ করবেন, সেই দৃশ্য দেখে নেককাররাও আকাঙ্ক্ষা করবে। তো কেমন হবে সেই সুপারিশ? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কারণে যদি আমাদের সুপারিশ নসিব হয়ে যায়, আর ইনশাআল্লাহ আমরা আশিকে রাসূল সুন্নি মুসলমান এটাই কামনা করি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করে জান্নাতে তার পিছে পিছে নিয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সকল মুসলমানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য বেশি থেকে বেশি মহাব্বতে দুরুদে পাক পাঠ করা তৌফিক দান করো। মনে রাখবেন, তসবি দানা এর মাধ্যমে দুরুদে পাক আমরা পড়তে পারি বা হাতের মধ্যে পড়তে পারি, আর এগুলো ছাড়াও গণনা ব্যতীতও আমরা বেশি থেকে বেশি পড়তে পারি। হাঁটা চলা, অনেকে এ বিষয়ে কনফিউশন থাকে যে অনেকে বলে যে অজু করে পড়তে হবে, অনেকে বলে অজু ছাড়া পড়তে হবে। তো দেখেন, যত উত্তমভাবে দুরুদে পাক পড়া যাবে ততই ভালো। শরীয়তের মাসআলা মাসাল যেটা বলে সেটা আমরা মানব, পাশাপাশি দুরুদে পাক আপনি হাঁটতে চলতেও পড়তে পারবেন। মনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লাগিয়ে দিবেন, হাঁটতে চলতে পড়তে থাকেন, শোয়ার পূর্বে, শোয়া থেকে উঠে। হ্যাঁ, নাপাক যে জায়গাগুলি রয়েছে, কিছু নিষিদ্ধ জায়গা রয়েছে, টয়লেট ইত্যাদি, সেই জায়গার মধ্যে পবিত্র নাম না নিয়ে বাকি যেই সব জায়গার মধ্যে নেওয়া যায় সেই জায়গার মধ্যে বেশি থেকে বেশি দুরুদে পাক আমরা পড়তে থাকবো ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় দর্শক, আজকে যে বিষয় সেটা হলো খেয়ানত থেকে বাঁচার প্রচেষ্টা। যে প্রিয় দর্শক, বাস্তবিক পক্ষে খেয়ানত এতটাই বেড়ে গেছে যে ঘরের সদস্যর কাছে এক সদস্য আরেক সদস্যের খেয়ানত হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ছাত্র শিক্ষকের মধ্যে, শিক্ষক প্রতিষ্ঠানের মধ্যে খেয়ানত হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে খেয়ানত হচ্ছে, বাজারের মধ্যে খেয়ানত হচ্ছে, মসজিদের মধ্যে খেয়ানত হচ্ছে, মাদ্রাসার মধ্যে খেয়ানত হচ্ছে। আর আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম যে আমাদের প্রতি যে আমানত রয়েছে সেগুলো তো খেয়ানত হচ্ছেই। তো আজকে খেয়ানতের বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, আর খেয়ানত থেকে বেঁচে কীভাবে আমানতদার হওয়া যায়, আল্লাহকে রাজি করা যায় সে বিষয়ে আমরা মাদানিফুল শ্রবণ করব। আমাদের সাথে আছেন মোহাম্মদ কালিম আত্তারি আল মাদানি ভাই। আজকের যে বিষয় সে বিষয়ে মাদানি ফুল শ্রবণ করবো আপনার থেকে।
জি মনোয়ার ভাই, আপনি যে শুরুতেই সাফাতের কথা বলছিলেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির একটা শের মনে পড়ে গেল,
সুবহানাল্লাহ,
সেটা না বলে পারছি না। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাই হাদায়েকে বখশিশের মধ্যে বলেছেন, দাওয়া হ্যায় সবসে তেরি শাফাআত সে পেশতর, দফতর মে আসিয়ং কে শাহ ইন্তেখাব হুঁ। এটার সারমর্ম হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, শাফাআতি লিল আহলিল কাবায়ির মিন উম্মতি, যে আমার শাফাত হচ্ছে উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলছেন, দাওয়া হ্যায় সবসে তেরি শাফাআত সে পেশতর, আপনার শাফাআত করার পূর্বে আমার সবার আগে দাবি হচ্ছে এটাই যে আপনি সবার আগে আমার শাফাত করবেন। কারণ কি? দফতর মে আসিয়ং কে শাহ ইন্তেখাব, কেন? গুনাহগারদের যেটা একটা লিস্ট, যেটা কপি ফাইল, গুনাহগারদের ফাইলের মধ্যে সবচেয়ে এক নম্বর নাম হচ্ছে আমার।
কতটা বিনয়, কতটা নিজেকে।
তো আমার নাম যেহেতু এক নম্বরে, এই জন্য আর আপনি বলেছেন শাফাআতি লিল আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য আমার শাফাত, তো আপনি আমার শাফাত আগে করুন।
সুবহানাল্লাহ।
তো তিনি ছিলেন আল্লাহর বলি, অথচ তিনি কেমন বিনয় প্রদর্শন করেছেন, নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করছেন, যিনি 1500 কিতাব লিখেছেন, যার তুলনা নেই, 1400 শতাব্দীর মুজাদ্দিদ, যার এক নাম বলে পুরো বিশ্ব যাকে চিনে, পুরো বিশ্ব থেকে যার কাছে ফতোয়া নেওয়ার জন্য মানুষ চিঠি পাঠাতো, আলাদা ফতোয়া লিখতেন, আমাদের বাংলাদেশ থেকে যেত, সিরাজগঞ্জ থেকে যেত, কুমিল্লা থেকে যেত, চিটাগাং থেকে যেত, শ্রীলঙ্কা কোথায় কোথেকে যেত, কিন্তু তিনি কত বিনয় প্রদর্শন করেছেন। আর আমাদের নিজেকে ছোটই মনে করা উচিত।
যারা যত বেশি বড় বাপের নেককার থাকে তারা তত বেশি,
যে গাছে ফল থাকে সে গাছটা একটু নুয়ে পড়ে। আজকের বিষয়টা যেহেতু খেয়ানত, খেয়ানতের এর আলোচনা করার পূর্বে এর সংজ্ঞাটা আমাদের জানা দরকার। সংজ্ঞা কি, খেয়ানত কাকে বলে? খেয়ানত হচ্ছে শরীয়তের অনুমতি ছাড়া কারো আমানতের মধ্যে হস্তক্ষেপ করাটাই হচ্ছে কি খেয়ানত। শরীয়ত আমাকে অনুমতি দিচ্ছে না কিন্তু আমি সে কাজটা করছি, সেটা কি
খেয়ানত।
খেয়ানত মানুষ মসজিদের জন্য টাকা দান করেছে, মসজিদের কাজের জন্য, সে কি করছে, অন্য কাজে ব্যয় করে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না।
আচ্ছা।
ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের আমানতের মধ্যেও তোমরা খেয়ানত করো না। ওয়া আনতুম তাআলামুন, মানে ইচ্ছেকৃতভাবে তোমরা খেয়ানত করো না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নূর নবী, তিনি ইরশাদ করছেন যে তিনটি এমন বিষয় রয়েছে যার মাঝে এই তিনটি বিষয় পাওয়া যাবে, সে হবে মুনাফিক।
আচ্ছা।
যদিও বা সে নামাজ আদায় করুক অথবা রোজা রাখুক। এক নম্বর হচ্ছে যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে।
আচ্ছা।
নম্বর দুই, যখন তার সাথে ওয়াদা করা হবে সে ওয়াদাটার ওয়াদা ভঙ্গ করবে। নম্বর তিন, যখন তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। তার মানে বুঝা গেল যে আমানতের খেয়ানত করাটা হচ্ছে কি মুনাফিকের
আলামত।
যারা আমানতের খেয়ানত করে তারা হচ্ছে কি মুনাফিক। তাদের নামাজ হোক, সে নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু সে কি, রাসূল হাসান বলে দিয়েছেন এই কাজটা হচ্ছে মুনাফিকের কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি মনে হয়
আমিন। আসলে আপনি যে কথা বললেন প্রথমে যে মিথ্যা বলবে, বর্তমানে দেখা যায় যে শিক্ষিত মানুষ, অনেক শিক্ষিত, তারা দুনিয়াবী লেভেলে তারা প্রথম শ্রেণীর গ্রাজুয়েট পারসন বলা যায়, তারা অজান্তেই বাচ্চাদের সাথে বা মোবাইলের মধ্যে বা হাস্যচ্ছলে মিথ্যা বলে ফেলছে। তো দেখা যায় অনেক সময় খাবার খাওয়ানোর জন্য বাচ্চাকে মিথ্যা কথা বলা হয়, তারপরে ইত্যাদি বিভিন্নভাবে দেখা যায় যে মিথ্যা বলে দেয়। তো মিথ্যা বলে দেয় এখানে যে বিষয়গুলো, একে তো সে খারাপ শিক্ষা দিচ্ছে, পাশাপাশি যে আল্লাহ তাআলার যে হুকুমের আমানতদারিতা, যে আল্লাহ কী বলেছেন সবসময় সত্য কথা বলার জন্য আমাদেরকে আদেশ করেছেন, আমরা সেগুলো খেয়ানত করছি, আর খেয়ানত করে কিন্তু আমরা গুনাহের মধ্যে পড়ে যাচ্ছি। তো এইভাবে খেয়ানতের বিষয়গুলো আরও থাকে যে আল্লাহ পাক আমাদেরকে এই যে দেহটা দিয়েছেন, এই দেহটা দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু আমরা সেটারও কিন্তু অনেক সময় অপপ্রয়োগ করে খেয়ানত করে ফেলি। তারপর আমাদের কাছে অনেক সম্পদ, আমরা অনেক ডিপার্টমেন্টে চাকরি করি, অনেক জায়গার মধ্যে আমরা থাকি, তো এই ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে সেই সততা এবং সেই ডিপার্টমেন্ট পরিচালনার জন্য শরীয়ত সম্মত পদ্ধতি দিয়েছেন, তো আমরা কী করে সেগুলোকে না মেনে কিন্তু খেয়ানত করি। তারপরে আবার দেখা যায় যে আমাদের পিতামাতা আমাদেরকে নির্ধারিত প্রতিষ্ঠানে পড়ান বা নির্ধারিত কাজের মধ্যে আমাদেরকে নিয়োগ করেছেন, তো সেখানেও দেখা যায় যে পিতামাতার অবাধ্যতা পোষণ করে আর ওই রুলস না মেনে আমরা কিন্তু খেয়ানত করি। তো এইভাবে যদি আমরা খেয়ানত করতে থাকি তো এটা মুনাফিকদের আলামতের মধ্যে একটি আলামত রয়েছে, চিহ্ন, যে এই খেয়ানতের বৈশিষ্ট্য যে থাকবে, তো এইভাবে সে মুনাফিক আমরা কাউকে বলতে পারবো না যে হ্যাঁ তুমি নিশ্চিত মুনাফিক, কিন্তু এইটা এখন মুনাফিকের আলামতের মধ্যে, চিহ্নর মধ্যে একটি চিহ্ন। অতএব যেই ব্যক্তির মধ্যে এটা পাওয়া যাবে, কোনো গুণী ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি যদি তাকে ধরিয়ে দেয় যে তোমার মধ্যে খেয়ানতের বিষয়টা পাওয়া যাচ্ছে, তো তওবা করে সেটা থেকে ফিরে আসা উচিত। কেন আসবো? কারণ এই খেয়ানতের বৈশিষ্ট্য, মিথ্যার বৈশিষ্ট্য, আমানতদারিতে এগুলো যদি না থাকে, তো দেখা যাবে যে আমি যদি এই নিফাকের কারণে মুনাফিক হয়ে যাই, আর মুনাফিক ব্যক্তির স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জি প্রিয় দর্শক, মুনাফিক ব্যক্তির স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন চিন্তা করুন, জাহান্নামের উপরও যদি কাউকে রাখা হয় সেকে সহ্য করতে পারবে, আর সর্বনিম্ন স্তরে আজাবটা কেমন হবে? তো চিন্তা করুন, এজন্য আমাদেরকে কী করতে হবে? এই খেয়ানতের মতো কাজ থেকে বাঁচতে হবে, যাতে আমরা খেয়ানত থেকে বাঁচতে পারি। এজন্য বেশি থেকে বেশি ইলমে দিন অর্জন করতে হবে। মনে রাখতে হবে যে আমি যে খেয়ানত করছি এটা আমি বুঝবো কীভাবে? এটা দুটো মাধ্যমে বোঝা যায় প্রিয় দর্শক। একটা হলো, আপনি যদি কারো অনুসরণ করেন, সে যদি সঠিক আকিদা সম্পন্ন, সঠিক জ্ঞানী, আশিকে রাসুল, খোদা ভীতি সম্পন্ন হয়ে থাকে, তখন সে আপনাকে বুঝিয়ে দিবে যে এটা খেয়ানত। আর যদি আপনার সেটা না থাকে, তো অন্তত পক্ষে কোরআনুল কারিমের আয়াতে কারিমা পড়ুন, হাদিসে পাক পড়ুন, এবং আপনার সঠিক জ্ঞান অর্জন করতে যদি থাকেন, তাহলে আপনার জ্ঞান আপনাকে বুঝিয়ে দিবে যে এটা খেয়ানত। কেন? জ্ঞানটা হলো নূরের মতো, আলো। তো আলো আপনাকে কী করবে? অন্ধকার, অর্থাৎ গুনাহের যত দরজা রয়েছে, আধার যত রয়েছে, তা আপনার সামনে প্রস্ফুটিত করে দেবে যে এটা গুনাহ, এটা নেকি। তো তখন আপনি আমি খেয়ানত থেকে বাঁচতে পারবো। এখন আমাদের অবস্থা হয়েছে, আমরা না নেককার ব্যক্তিদের সংস্পর্শে থাকাকে পছন্দ করি, না ধর্মীয় সঠিক জ্ঞান অর্জন করাকে নিজের অভ্যাস বানিয়ে নিয়েছি, বরং এই দুটো একটুও না। আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকি, আমরা খারাপ আড্ডার মধ্যে ব্যস্ত থাকি, যেগুলির মাধ্যমে আরও ধোকাবাজি, মিথ্যা, খেয়ানত, আমানতের খেয়ানত কীভাবে করা যায় সেই বিষয়গুলো শেখানো হচ্ছে। তাই আমাদের এখনও উচিত সচেতন হওয়া, এবং সচেতন হয়ে আমানতদারিতাকে নিজের মধ্যে গ্রহণ করা। জি কালিম ভাই।
মনোয়ার ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কী ছিল?
সুবহানাল্লাহ,
আল আমিন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এমনকি আরবের যারা অমুসলিম ছিল,
আচ্ছা, আল আমিন উপাধি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রকাশের
পূর্বেই ছিল। আরবের লোকেরা উনাকে আল আমিন বলে জানতো।
জি,
আল আমিন অর্থ হচ্ছে কি? আমানতদার। আমাদের বাংলা ভাষায় আল আমিন বলে দেয়, মূলত শব্দটা হচ্ছে আল আমিন।
জি,
তিনি আমানতদার ছিলেন। এমনকি যখন অমুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার ইচ্ছে পোষণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিলেন। কিন্তু যাওয়ার পূর্বেও আরবের লোকেরা যে আমানত গচ্ছিত রেখেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি সেই আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহুকে দিয়ে যাচ্ছেন যে আমি যখন চলে যাব,
এবং কার আমানত কি সেটাও বলে
বুঝিয়ে দিলেন।
জি,
আর বুঝিয়ে দিয়ে সেই আমানতগুলো দিয়ে যাচ্ছেন। কিন্তু আজ কি আমরা আমানত রক্ষা করি?
না,
কিন্তু করি না। অনেক সময় দেখা যায় মন্ডল ভাই, কেউ কারো কাছে ঋণ নেয়।
জি,
কোনো সম্পদ রেখে, স্বর্ণ রেখে দিল বা কোনো কিছু রেখে দিল, হুন্ডা সাইকেল যা কিছু রেখে দিয়ে তার কাছে টাকা নিল।
জি,
এখন একটা ডিল হয়ে গেছে যে আমি টাকাটা যখন তোমাকে ফেরত দেবো, তুমি আমার জিনিসটা আমাকে তুমি প্রত্যাবর্তন করবে, ফেরত দিয়ে দিবে। তো আমি তো টাকা নিয়েছি কর্জ হিসেবে, এখন আপনার কাছে যে স্বর্ণ রাখা আছে বা হুন্ডা রাখা আছে বা আমানত হিসেবে রাখা আছে, এটা আপনি ব্যবহার করতে পারবেন না, নাহলে সুদের আওতায় পড়বে। স্বর্ণ নিয়েছেন, স্বর্ণ নিয়ে কী করছেন?
তো ঋণ থেকে যে ফায়দাটা নেওয়া হয় সেটা সুদের
আওতায় পড়বে। আর কি, ওটা নিয়ে দাওয়াত খেতে যাচ্ছে, কেউ হুন্ডা নিয়ে কি ঘুরছে, সাইকেল ব্যবহার করছে,
জি,
বা এগুলো ব্যবহার করা যাবে না, এটা আমানত, এটা হচ্ছে আমানতের খেয়ানত করা হচ্ছে।
জি,
তো এগুলো হিসাব দিতে, এগুলো সুদের আওতায় পড়ে যায়, কিন্তু আমরা জানি না,
আমরা অহরহ করছি।
হ্যাঁ, আমি, আমার কাছে এটা আমানত হিসেবে আছে, এটা কি জন্য? একটা যে যদি এ টাকা দিতে না পারে তাহলে একটা ওটা ভালোভাবে রেখে দিতে হবে আমানত হিসেবে, যেন এটা নষ্ট না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে,
জি,
ওনার দরবারে কিছু লোক এসে হাজির হলো, আর হাজির হয়ে তারা বললেন যে আমরা সফরে যাচ্ছিলাম, হজের সফরে,
জি,
আমরা হজ করব। তো সাফাহ নামক একটা স্থানে এসে আমরা পৌঁছালাম। তো আমাদের সাথে একজন লোক ছিল, সে সেখানে ইন্তেকাল বরণ করলো, আমরা তার জন্য কবর খুললাম। তো দেখলাম কি একটা বড় একটা কালো রঙের সাপ বসে আছে, আর পুরা ওই ওই একটা সাপ দিয়ে পুরো গর্তটা পূর্ণ হয়ে গেছে। আমরা আবার কী করলাম, ভয়ে আর একটা গর্ত করলাম, সেখানে একই অবস্থা। গর্ত করলাম, দেখলাম কি সাপ বসে আছে। আমরা তাড়াতাড়ি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলাম। তো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাকে ওই কবরেই দাফন করে দাও, কারণ এটা হচ্ছে ওই সাপটা হচ্ছে তার খেয়ানতের ওই শাস্তি। সে যে মানুষের সাথে সাথে খেয়ানত করতো, ওই খেয়ানত করার কারণে ওর তাকে ওই শাস্তিটা দেয়া হচ্ছে। তো মানুষজন তাকে সেই কবরে দাফন দিয়ে চলে আসতে লাগলো। তো তার স্ত্রীর কাছে ওরা গেল, গিয়ে জিজ্ঞেস করলো কী ব্যাপার, তোমার স্বামীর সাথে এরকম বিষয় হয়েছে, তাকে তার কবরে সাপ ছিল, কারণ কি, সে কোন গুনাহ করতো যে গুনাহ করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? বলছে যে আমার স্বামী খাবারের ব্যবসা করত, মানুষকে খাবার দিত, কিন্তু সে কী করত, ওই খাবার থেকে কিছু কিছু খাবার চুরি করে নিজের জন্য ফ্যামিলির জন্য রেখে নিত, আর যে খাবারটা সেখান থেকে কমাতো সেখানে কিছু ভেজাল মিশ্রিত করত, ভেজাল মিক্স করে দিত। আমি যতটুকু মনে করি যে এই কারণে আমার স্বামীকে শাস্তি দেওয়া হচ্ছে। তো চিন্তা করে দেখুন মনোয়ার ভাই, তো আপনি যার কাছে টাকা নিয়েছেন খাবার বিক্রি করছেন, ওটা তো ওই ব্যক্তির আমানত, আপনি তো পুরোপুরি টাকা নিয়েছেন, আবার সেখান থেকে কি খাবারটা কী করছেন, কমাই নিচ্ছেন, কমাই নিজের ফ্যামিলির জন্য খরচ করছেন, তো এটা তো খেয়ানতের মধ্যে পড়ে যায়। আবার অনেক সময় চাল আসে না, চাল বিক্রি করে মনোয়ার ভাই, আমাদের সমাজে দেখা যায় চালের মধ্যে ছোটো ছোটো একদম সাদা রঙের পাথর মিশ্রিত থাকে, কেন দেখা যায় যদি 40 কেজি চালের মধ্যে 1 কেজি যদি পাথর মিক্স করে দেয় ছোটো ছোটো, মানে বুঝার কোনো ইয়া নাই। অনেক সময় আমাদের ঘরের মা বোনরা ওইগুলো যে চালের মধ্যে থেকে যে এই পাথরগুলো বের করে, পাথর চোখে পড়ে না, এমন সূক্ষ্ম থাকে। মানুষ দেখা যায় অনেক সময় খাবারের মধ্যে মুখে গিয়ে দাঁতে আটকে পড়ে যায়। তো এগুলো যে প্রতারণা, ধোকা, আমার উত্তরে খেয়ানত করা, এগুলার শাস্তি যদি মানুষ জানতো তাহলে কখনোই এগুলা গুনাহের মধ্যে সে পড়তো না। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করুক।
আমিন। আল্লাহ পাক আমাদেরকে খেয়ানত থেকে নিজে বাঁচার এবং পরিবারকে বাঁচানোর, সমাজকে বাঁচানোর তৌফিক দান করুক। এখানে কিছু বিষয়, যেমন আজকে সমাজের মধ্যে যেভাবে খেয়ানত হচ্ছে, আমরা ব্যবসায়ের ক্ষেত্রে দেখতে পারি যে খেয়ানত করার সময় যে মানুষের যদি অন্তরের মধ্যে এটা থাকে যে আমি যে আমানতদারিতা রক্ষা করছি না, তো সেই ক্ষেত্রে তো আল্লাহ আমাকে দেখছেন। আজকে দেখা যায় অনেকে বিশ্বস্ত হয়ে কার উপরে দোকান ছেড়ে দিয়ে যায়, দোকান ছেড়ে দিয়ে যায় যে এখানকার লাভ লস যা কিছু রয়েছে সব কি ওই ব্যক্তির উপরে, সে এই তার এই ব্যবসাকে আমানতদারিতার সাথে সে পরিচালনা করবে, খেয়ানত করবে না, এর ভিত্তিতে তার সততার ভিত্তিতে রেখে যায়। কিন্তু যাকে রেখে গেল সে কি আদৌ সেই আমানতদারিতা রক্ষা করতে পারলো, সে কি খেয়ানত করলো না? এই বিষয়গুলো দেখা যায় অনেক জায়গায়, এমন ঘটনা ঘটে যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে সে ব্যবসা করছে, তো 100,000 টাকার মাল রয়েছে এখানে দোকানের মধ্যে, তো দেখা গেল যে একটা পণ্য 100 টাকায় বিক্রি করার কথা, এখন সে কী করলো, মালিক বলল যে তুমি 100 টাকায় বিক্রি করবে, কিন্তু সে কী করলো, এই পণ্যটা 120 টাকা 30 টাকা আরও বেশি বিক্রি করলো, করে কী করলো, বাকি টাকা তার পকেটে আর 100 টাকা মালিককে বুঝিয়ে দিল। তো এইভাবে দেখা যায় যে আপনি আমি কী কাজ করি, যখন যেই দোকানের মধ্যে 1 টাকা কম পাবো সেখানে যাব। তো এইভাবে দেখা যায় এই যে তার কাস্টমারগুলো যারা ছিল তারা দেখা যায় যে এগুলো কিন্তু এক একটা আমানত, যে আমার কাস্টমারগুলো তুমি নিরাপদ রাখবে, নিরাপদ মানে তাদেরকে আমার এই দোকানের মুখেই রাখবে, কিন্তু এই কাস্টমারগুলোর যে বিশ্বস্ততা, বিশ্বস্ত একটা ভাব ছিল সেটার মধ্যে কিন্তু সে খেয়ানত করলো। কীভাবে, যে এই কাস্টমারগুলো তারা জানে যে এখানে ন্যায্য মূল্যে পাওয়া যায়, কিন্তু সে কী করলো, মালিকের পক্ষ হয়ে প্রতিনিধি হয়ে আমানতদারিদের রক্ষা করতে গিয়ে সে খেয়ানত করলো, সে বেশি দামে বিক্রি আরম্ভ করলো, কেন, তার পকেটে টাকা ভরতে হবে। তো এই ক্ষেত্রে দেখা গেল যে সেই কাস্টমারগুলো মালিকের অনুপস্থিতিতে ওই ব্যক্তির কাছে এসে যখন দেখলো যে 100 টাকারটা 120 টাকা 30 টাকা, তখন সে কী করলো, অন্য দোকানে যাচাই করে দেখলো যে এই পণ্য তো 100 টাকা। তখন সে কী করলো, আস্তে আস্তে অন্য দোকানে চলে গেল, মালিকের যে ব্যবসা ছিল সেটা কী হয়ে গেল, বন্ধ হওয়া শুরু হয়ে গেল। এই যে কাস্টমারের আমানতদারিতা, তারপরে নির্ধারিত মূল্যে বিক্রির যে আমানতদারিতা, এই যে বিষয়গুলো সার্বিকভাবে দেখা যায় এটা মালিক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।
কথা থেকে ইমাম আজমের একটা ঘটনা মনে পড়ে গেল মনোহর ভাই। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন।
জি,
তো ইনি তো বেশিরভাগ মানুষকে দর্স আর তাদরিসের মধ্যে, শিক্ষার মধ্যে ব্যয় করতেন সময়।
জি জি।
আর দোকানের মধ্যে প্রতিনিধিরা ছিল, তারা ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোকান যারা কাপড় বিক্রি করতো তাদেরকে বুঝাই দিয়ে গেলেন যে এই কাপড়ের মধ্যে সমস্যা আছে।
জি,
সামান্য একটু ত্রুটি আছে। তো যখন কাস্টমারকে তুমি বিক্রি করবে,
বলে দিবে, এটা
কাস্টমারকে বলে দিয়ে কম দামে বিক্রি করবে।
জি,
ইনি বলে চলে গেলেন। কিন্তু রাতে যখন তিনি আসছেন হিসাব করার জন্য, তো বলছে আমি যে তোমাদেরকে দিয়ে গিয়েছিলাম ওই কাপড়টা, ত্রুটিপূর্ণ যে কাপড়টা, তোমরা কি কাস্টমারকে দেখিয়েছিলে? না হুজুর, এটা তো যেগুলো ভালো কাপড় ছিল সেই কাপড়ের সাথে মিক্স হয়ে, ওই একই দামে বিক্রি হয়ে গেছে। ইমামে আজম ছিলেন মুত্তাকি, মুত্তাকিদের সর্দার। ইনি সেদিন বিক্রি হয়েছে
ব্যবসায়ী হওয়া সত্ত্বেও, যে যেমন মুত্তাকি তেমন তাকওয়াবান, আমানতদারিতা সব দিক দিয়ে।
আর সেদিন বিক্রি হয়েছিল 30,000 দিরহাম।
আচ্ছা,
তিনি 30,000 দিরহাম সাদকা করে দিলেন, তিনি নেননি। তো চিন্তা করে দেখুন যে উনারা কেমন, ওদের চিন্তা চেতনা ছিল যে মানুষকে বোঝাতে, মানুষ যেন আমার কাপড়ের মধ্যে ত্রুটি আছে সেটা দেখিয়ে যেন বিক্রি করা হয় আর কম দামে বিক্রি করা হয়। কিন্তু অথচ আমরা কী করি আজকে, আমরা ত্রুটিটা গোপন রাখি কাস্টমারের কাছে যেন জানতে না পারে।
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাকে কিন্তু আমানত স্বরূপ বলে গেলে, হ্যাঁ তুমি এই কাজগুলি করবে, এইভাবে করবে। তো এইটা যে বলা, সে এটা
খেয়ালের মধ্যে কী হয়ে গেল, ভুল হয়ে গেল। কিন্তু ভুলের মাসুল কী দিলেন ইমামে আজম রহমতুল্লাহ তাআলা? 30,000 দিরহাম সদকা করে দিন আল্লাহর রাস্তায়।
আল্লাহু আকবার। বাস, আল্লাহ পাক আমাদেরকে খেয়ানত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমানতদারিতা বজায় রাখার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আমাদেরকে মনে রাখতে হবে খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। খেয়ানতকারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। আর খেয়ানতকারী মনে রাখতে হবে, জাহান্নাম তো অনেক দূরের বিষয়, আমাদের কবরের মধ্যে যে আজাব শুরু হবে সেটা আমরা সহ্য করতে পারবো না। আর আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি এই খেয়ানত, ধোকা, প্রতারণা, মিথ্যা ইত্যাদির কারণে যদি আমাদের ইমানকে আল্লাহ ছিনিয়ে নেন, তখন আমাদের কী অবস্থা হবে? অনন্তকালের জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে খেয়ানতকে বুঝে, এটা থেকে বেঁচে থাকার আর আমানতদারিতা নিজের মধ্যে বজায় রাখার তৌফিক দান করুক। আমরা সেই নবীর উম্মত যিনি নবুয়ত প্রকাশের পূর্বেও আল আমিন হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন, বিশ্বস্ত হিসাবে সবার কাছে ছিলেন, গ্রহণযোগ্যতা লাভ করেছিলেন, আর তাকে আল আমিন উপাধি দিয়েছেন, এটা মনে রাখতে হবে। আর ওই সময় থেকেই তিনি ছোটোবেলা থেকেই আমানতদারিতার সেই মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আর আজকে আমরা সেই নবীর মহান উম্মত হয়ে, আমরা শ্রেষ্ঠত্বের আসনে বসে, সকল নবীর উম্মতদের মধ্যে আমাদের নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, সেখানে আমরা সেই সৌভাগ্য অর্জন করে আমরা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতাকে ফলো করব না, সেটাকে আমরা বজায় রাখব না? আল্লাহ পাক আমাদের সবাইকে বাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকে মেনে বাস আমানতদারিতা বজায় রাখার আর খেয়ানত থেকে বেঁচে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রচেষ্টা করি সফল, প্রচেষ্টা করি সফল।